वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। आज श्रीधाम नवद्वीप परिक्रमा प्रथम दिवस आपनारा गुरु वैष्णवगणेर आनुगत्ये विभिन्न गौर लीलास्थान दर्शन करेछेन। যেসব স্থান আপনারা দর্শন করেছেন সেসব সম্বন্ধে তার তত্ত্ব দর্শন এবং শিক্ষা সম্বন্ধে পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম মহারাজ আমাদের কাছে সেই সব কথা পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দেবেন, আমরা সেই জন্যই অপেক্ষা করছি।
মুখম করোতি বাচাম অঙ্গুম লঙ্ঘয়তি বিমুখ যত কৃপা তম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকসিতা বিশ্বম্ভরো ধর্ম পাল মন্দি জগৎপ্রিয় করো প্রভু মহোদন্নয় কৃষ্ণ প্রেম প্রদানতি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কন্ত রাধা কন্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতি দেবী শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ শ্রী অদ্বৈত গদাধর শিবাচারি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম।
ভেদে বস্তুর গুরুত্ব, একই বস্তু অধিকারী পার্থক্য হেতু তার গুরুত্বেরও পার্থক্য হয়ে থাকে। ইন্দ্রিয়ের দ্বারা বস্তুকে আমরা গ্রহণ করতে চাই, কিন্তু সর্বত্রই আমাদের সেই প্রচেষ্টা সফল হয় না। আমরা তাতে বিফল মনোরথ হই, অকৃতকার্য হই। বিশেষত যে বস্তু প্রকৃতির অতীত, সেই বস্তুতে আমাদের ইন্দ্রিয় সম্পূর্ণ অক্ষম। শাস্ত্রে তাই বলেছে, নপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমি গুরুদেবের মাহাত্ম্য প্রকাশ করি, আর প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তির দ্বারা সেই মাহাত্ম্য প্রকাশিত হলে আকাশ পাতাল তফাত হয়ে যায়। প্রকৃত শিষ্যে গুরু মাহাত্ম্য এবং শিষ্যাভিমানী বদ্ধজীবে গুরু মাহাত্ম্য প্রকাশ একই রকমের তাৎপর্যবোধক হয় না। আমরা হরিনাম করি, আর প্রকৃত অধিকারী ব্যক্তির হরিনাম এক নয়। আমরা হরিকথা বলি, বা আমি হরিকথা বলি, বা আমার মতো অনধিকারী ব্যক্তির হরিকথা, আর প্রকৃত অধিকারী ব্যক্তি, যোগ্য ব্যক্তি, তার মুখের হরিকথা আকাশ পাতাল ভেদ যুক্ত। গুরুদেব হরিনাম দেন শিষ্যকে, সেই হরিনাম আর সেই গুরুদেবের দ্বারা প্রাপ্ত শিষ্যের মুখোচ্চারিত হরিনাম বদ্ধ অবস্থায় এক হতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, গুরুদেব শিষ্যের কর্ণে সেই মহামন্ত্র প্রদান করেন। শিষ্য তার মুখ থেকে সেই মহামন্ত্র শ্রবণ করে সেই মহামন্ত্রের উচ্চারণ করছেন, কিন্তু গুরুদেবের উচ্চারিত যে মন্ত্র, শিষ্যের সেই যোগ্যতা নাই সেই প্রকার উচ্চারণের। আমরা গুরুকরণ করে থাকি সকলেই, গুরুকরণ করলেই প্রকৃতপক্ষে গুরুর গুণের অধিকারী সকলেই কি হয়ে পড়ব? কোটি কোটি শিষ্যের মধ্যে সকলেই কি গুরুর প্রকৃত সেই মহত্বের অধিকারী হয়? এগুলি বিচার্য বিষয়। কেন হয় না? গুরু তো সবই সেখানে এক, একই গুরু সৃষ্টি হয়ে কেন সকলের এই রকম ভেদ হয়? কার ত্রুটি এ বিষয়ে? গুরু তো এক, তবে এই প্রকার অধিকার ভেদ কেন হচ্ছে? এই ত্রুটি কার? সুতরাং গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণের অভিনয় আর প্রকৃত মন্ত্র গ্রহণ, এ দুটো এক নয়? গুরুর কাছ থেকে শিষ্য মন্ত্র গ্রহণ করার পর অধিকার লাভ করে তিনিও গুরু হতে পারেন, তাতে কোনো দোষ হয় না। কিন্তু সেই প্রকার অধিকার যতদিন না প্রাপ্ত হওয়া যায় ততদিন আমিও কেন গুরু হতে পারবো না বলে শিষ্য করতে যাওয়া, সেটা অনধিকার হয়ে যায়। এইগুলি শাস্ত্রের বিচার। সুতরাং সর্বত্রই অধিকার, শব্দ সামান্য আর শব্দ ব্রহ্ম এক বলে শাস্ত্রে বলেনি। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন আমিও সেই মন্ত্রই দিয়েছি, অতএব সেই মন্ত্রে একই রকম ফল হবে তা দেখা যায় না। অধিকার কি করে লাভ করা যায় সেই বিষয়ে যদি আমরা যত্ন না রাখি, কেবল মন্ত্র গ্রহণের অভিনয়টাই শিষ্য হওয়া নয়। গুরুকে হবে, শাস্ত্রে যেসব গুরুর পক্ষে গুণগুলি বলা হয়েছে শিষ্যেরও সেই প্রকার গুণগুলি হওয়া চাই, তবে তিনি গুরু হবেন। বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষহেত ধীর সর্বাঙ্গীমান পৃথিবী সশিষ্যা। সমস্ত পৃথিবীকে তিনি শিষ্য করতে পারেন, তিনি প্রকৃত গুরু। বাক্য বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর বেগ, উপস্থ বেগ, তিনি গোস্বামী। ইন্দ্রিয়গণ তার অধীনে চলে, আর গোদাস ইন্দ্রিয়ের অধীনে চলে। গোদাস আর গোস্বামী এক নয়। ভালো করে নিজের এই প্রকার যোগ্যতা আমরা যদি বিচার করে দেখি, তাহলে আমাদের গুরু হবার স্বাদ বিদূরিত হয়। গুরু হলে অনেক লাভ পূজা প্রতিষ্ঠা আমাদের কাছে এসে যায়। আমরা সেই লোভে যদি গুরুর কার্য করতে যাই, প্রকৃত সেটা গুরুর কার্য হবে না। বৈষ্ণবকে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। এই সমস্ত অধিকার নিয়ে গুরুদেব জগতে সমস্ত শিষ্য করে থাকেন। সুতরাং বাধ্যত যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই মন্ত্রের উচ্চারণ নিয়ে প্রকৃত গুরুত্ব নয়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচিনতি যশাস্ত্রাম আচারে স্থাপয়ত্বপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যতে ন কীর্তিত। আচরণশীল ব্যক্তি ব্যতীত কখনো বিনা আচরণে বাহ্যি সেই অনুষ্ঠানের দ্বারা তাকে গুরু বলে শাস্ত্রে বলেননি। আরো অনেক কথা গুরু সম্বন্ধে বলা হয়েছে। শব্দব্রহ্ম পরব্রহ্মে যিনি নিষ্ণাত, অপ্রাকৃত অনুভূতি বিশিষ্ট পরতত্ত্বে বা ইষ্টবস্তুতে ভগবত তত্ত্বে যার অনুভব আছে, হরিতে অনুভব হবে, কৃষ্ণেতে অনুভব হবে। অনুভব না হলে প্রকৃত সেই রকমভাবে শব্দের দ্বারা শিষ্যের সেই জ্ঞান দিব্য জ্ঞান লাভ হয় না। দীক্ষা শব্দে দিব্যজ্ঞানকে উল্লেখ করা হয়েছে। দিব্যং জ্ঞানং যত দদ্যাত কুর্যাত পাপস্য সংস্কারম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকো ইতত্ত্ব কবিতই। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ কাকে বলেছেন দীক্ষা? যে প্রক্রিয়ার দ্বারা দিব্যজ্ঞান লাভ হয়ে থাকে দিব্যজ্ঞান প্রদান করা হয়। দিব্যজ্ঞান কাকে বলে? জ্ঞান আমরা রাখি বটে, কিন্তু দিব্যজ্ঞান আমাদের নাই। বদ্ধাবস্থায় দিব্যজ্ঞান থাকে না। সেই দিব্যজ্ঞান কি? অতি সংক্ষেপে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই কথা বলেছেন। দিব্যজ্ঞানে কি বোঝা যায়, কি অনুভব হয়? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রায়, ইহা নাহি জানি কৈছে দিতে হয়। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কে আমি? গুরুর কাছে গিয়ে নিজেকে জানতে হবে, আমি কোন বস্তু। আত্মানং বিজানত, গুরুপাদ পাদপদ্মা আমাকে জানিয়ে দেবেন আমার তত্ত্ব কি। বদ্ধাবস্থায় যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি আমার পরিচয় যেভাবে দিই সেই পরিচয় মিথ্যা পরিচয়, সেটা প্রকৃত পরিচয় নয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে, হোসেন শাহ বাদশাহ প্রধানমন্ত্রী এত বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি, একটা বোকার মতন প্রশ্ন করলেন। কিরকম বোকার মতন প্রশ্ন? কেউ জিজ্ঞেস করে, মশাই বলুন তো আমি কে? আমরা কি এরকম কাউকে প্রশ্ন করি? কে আমি মশাই, অন্য কেউ জিজ্ঞেস করবো? আমার একটা রহস্য কথা মনে পড়ছে এই পরিচয়ে। আমাদের পরম কাকা গুরু শ্রীপাদ ভক্তিকুশল নরসিংহ মহারাজ, আমরা তার সঙ্গে আসাম দেশে গুরু মহারাজ একটা পাহাড়ের উপরে জায়গায় বক্তৃতার ব্যবস্থা হয়েছিল, সেখানে তিনি আগে চলে গেছেন, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তিনি পালকি করে গেছেন। আমরা নিকটবর্তী স্থানে পৌঁছে নরসিংহ মহারাজ এক আসামি ভদ্রলোককে জিজ্ঞাসা করছি, হামশাই আমরা কোথায় যাব? তখন সে বলছেন, আপনি কোথ যাবেন মাইকে জানো, আপনি কোথ যাবেন মাইকে জানো। সে বলছে, আপনি কোথায় যাবেন আমি কি জানব। আমাদেরও কে আমি এই কথায় সেই রকম ভাবে অবস্থা হয়ে দাঁড়িয়েছি। আমরা জানি না কে আমি, কিন্তু সনাতন গোস্বামী কেন প্রশ্ন করলেন, কে আমি, কেন মরে যারে তা করতে হয়। তিনি বুঝেছেন আমরা যে জ্ঞান রাখি আমি সম্বন্ধে সেটা মিথ্যা, প্রকৃত পরিচয় আমার নয়। আমরা যে অভিমান করি যে বস্তুটি আমি বলে, সেটি মিথ্যা। সেই জন্যই সত্য যিনি দ্রষ্টা, সত্য জ্ঞানবান যিনি, তার কাছ থেকে শুনে নিতে হবে সত্য সত্য আমি কে। এই কে আমি এইটি জানাই হলো দার্শনিক পণ্ডিতদের বিতর্কের বিষয়। সমস্ত শাস্ত্রে সেইটি আমাদের নিকট বিচার প্রদান করেছেন। তার উত্তরে যেসব কথাগুলি বলেছে সেগুলি আমরা ধরে উঠতে পারি না। অহং ব্রহ্মাস্মি, কে আমি, তার উত্তরে গুরুপাদ পদ্ম তাকে বলেছেন, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি শতকত, তত্ত্বমসি শতকত, তুমি সেই বস্তু। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, সোহং আমি সে। এই প্রকার উক্তি রয়েছে শাস্ত্রের মধ্যে আমার পরিচয় সম্বন্ধে। এইসব উক্তির প্রকৃত তাৎপর্য আমরা বুঝতে না পেরে উল্টো পাল্টা অনর্থ সৃষ্টি করে ফেলি। এই জন্যই আমি ভগবান, মানুষই ভগবান, এইসব কথার সৃষ্টি হয়েছি। ওই প্রকৃত ওইসব শব্দের তাৎপর্য ধারণা করতে অক্ষম হয়। শাস্ত্র তো বলছে তত্ত্বমসি, তুমি সেই হও, তুমি ভগবান, তুমি ব্রহ্ম। এই প্রকার ধারণার উদ্ভব হচ্ছে। তাহলে এগুলো কি বেদের কথা? মানতে হবে না? অবশ্যই মানতে হবে। অহং ব্রহ্মাস্মি বেদের কথা, সোহং বেদের কথা, তত্ত্বমসি বেদের কথা। এইগুলি কি মিথ্যা উক্তি হয়েছে? এগুলির তিনি কি উদ্দেশ্য করে বলছেন সেইটিকেই ধরতে হবে। সুতরাং এগুলির ব্যাখ্যা প্রয়োজন হচ্ছে। আমরা বুঝতে পারি না বলে তার প্রকৃত অর্থ যা কি সেগুলি বিস্তৃত ভাবে আমাদের নিকট বর্ণন করা হয়েছে। যদি আমরা বিতর্ক করি যে আমি যদি ব্রহ্ম না হই তাহলে কি আমি, এক অবিবাদ দ্বিতীয়ম, ব্রহ্ম ছাড়া কিছু নাই, তাহলে কি আমি একটা দ্বিতীয় বস্তু ব্রহ্ম যদি না হই? এই প্রকার যুক্তির কি অর্থ আছে? ব্রহ্ম আমি যদি না হই তাহলে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু বলতে জানেন আপনি, এই অর্থ আছে কি না? যদি দ্বিতীয় বস্তু স্বীকার করতে হয় তাহলে এক অবিবাদ দ্বিতীয় আমি সার্থকতা কোথায়? একই যদি ব্রহ্ম বর্তমান হয় তত্ত্ব হিসাবে তাহলে আমি ব্রহ্ম ছাড়া কি করে হতে পারি? সর্বংখল্লিদং ব্রহ্ম, আমি তো শুধু দূরের কথা, ইদং সর্বংখলু ব্রহ্ম স্পষ্ট করে বলা হয়েছে। আমরা যা কিছু দেখছি, যা কিছু আমাদের অনুভব হচ্ছে, সকলেই ব্রহ্ম। এই প্রকার উক্তি ও বেদের উক্তি। সুতরাং এইসব বিচারগুলো, বেদের কথাগুলোকে আমরা কিভাবে গ্রহণ করব? আমি কে? সুতরাং এই প্রশ্নের মধ্যে এত জটিলতা। সনাতন গোস্বামী আমাদের কাছে সেই জটিলতা সরল করবার জন্যই মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, আপনার থেকে সরলভাবে এই জটিলতা দূর করবার বা বিদূরিত করবার যোগ্যতা কারু নাই, আপনি সাক্ষাৎ শাস্ত্রস্বরূপ। সুতরাং আপনি বলুন, আপনার মুখ থেকে সেই কথা প্রকাশিত হলে জগতের সর্বাপেক্ষা শুভ হবে। আমরা বলি আমরা মানুষ, যখন যে প্রকার আমাদের জন্মলাভ হয়ে থাকে সেই প্রকার পুরুষ স্ত্রী কি গরু কি গাধা সেই প্রকার অভিমানে আমরা নিজেদের পরিচয় দিই। মহাপ্রভু সেই কথার উত্তরে এক জায়গায় বলেছেন, না হং বিপ্র নচ নরপতি, না হং বর্ণী নচ গৃহপতি, নবনস্থ জ্যোতির বা এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন, এগুলো আমি নই, তাহলে আমি কি? তাহলে আমি কি? আমরা তো একটা এইগুলি অভিমান করছি, না হং বিপ্র নচ নরপতি না বৈশ্য না শূদ্র, এই তো চার বর্ণের অধীন আমরা বলে নিজেকে পরিচয় দিই। গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী এই আশ্রমের অধীন বলে পরিচয় দিই, এগুলি কি আমাদের মিথ্যা পরিচয়? এই পরিচয়গুলি কি আমাদের উচিত পরিচয় নয়? এগুলি কি আমাদের বলতে হবে না? মহাপ্রভু ভাই কেন বললেন এগুলো আমি নই? মহাপ্রভু কি মিথ্যা বললেন না সত্যি বললেন? বা বেদ বা শাস্ত্রে এইসব যে পরিচয় দিতে বলেছে এগুলো কি মিথ্যা বলা হয়েছে না সত্য বলা হয়েছে? কে মীমাংসা করবে? সেই প্রকার তত্ত্ব যার নিজে বিশেষভাবে প্রস্ফুটিত রয়েছে তত্ত্বজ্ঞ ব্যক্তি, তিনি হচ্ছেন গুরুপাদপদ। তসমাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়া উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। শুধু শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মদে পরব্রহ্মে পারঙ্গত হলি হবে না। বেদাদি শাস্ত্র বা শ্লোক মুখস্থ করে হর অনর্গল বলে গেলি যে তিনি গুরু হবেন তা নন। নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতে ন জমে বা তেন লভ্য তৎসৈষ্য আত্মা বিবৃণুতে তনুষ্মাম। এইসব বাগ্মিতার দ্বারা গুরুত্ব প্রতিষ্ঠিত হওয়া যায় না। খুব বুদ্ধি আছে তার দ্বারা হবে না, শাস্ত্রে ওইসব শ্লোকের জ্ঞান আছে মুখস্থ হয়েছে তার দ্বারা হবে না। এই জন্যে বলেছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়। জীবকে শেখাতে গেলে গুরুর কাজ করতে গেলে নিজের আচরণ থাকা দরকার। আচারবিহীন লোকের যে উক্তি তার কোনো কার্য হবে না। নিজে নেশা করে আর অন্যকে যদি বলা হয় তুমি নেশা করো না, তার কথায় কোনো আসর পড়বে না, প্রভাব পড়বে না। সুতরাং এই সমস্ত বিচারে আমাদের দিব্যজ্ঞান কতদূর লাভ হয়েছে সেগুলি বিচার্য বিষয়। একই গুরুর পদাশ্রয় করে কেউ দিব্যজ্ঞানে উদ্ভাসিত হয়েছে আর কেউ অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। এখানে গুরুতত্ত্বের প্রতি দোষারোপ করা চলবে না। শিষ্যের অধিকার যোগ্যতা চেষ্টা তারই উপরে এই প্রকার ফলের পার্থক্য। শিক্ষক মহাশয় ক্লাসে সকল শিষ্যকেই একই শিক্ষা দিয়েছেন, কিন্তু একজনা সর্বাধিক অধিক নম্বর গ্রহণ পাচ্ছে আর একজনা ফেল করছে আর একজনা কোন রকমে পাস করছে। শিক্ষক মহাশয় সকলের প্রতি সমভাবেই শিক্ষা দিয়েছে, কিন্তু এই ফলের পার্থক্য কি জন্য? শিষ্যের যে এই প্রকার নিজেদের দুর্বলতা যোগ্যতা অযোগ্যতা তারই উপরে। সুতরাং গুরুর শিষ্য হলেই গুরু হওয়া যায়, সকলেই গুরু হবে না। যিনি হবেন তিনিই হবেন। যাই হোক, সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন কি কে আমি? এই প্রশ্নের উত্তরে তিনি কি দিলেন? মহাপ্রভু সনাতন গোস্বামীকে মূর্খ বলে তিরস্কার করলেন না, এটা বোকার মতন প্রশ্ন করলে কোথেকে তুমি এই কথা বললেন না? তুমি এত বড় একটা মন্ত্রী হয়ে তুমি জিজ্ঞাসা করছো কে আমি? তিনি তার প্রশংসা করলেন, যোগ্য প্রশ্ন তুমি করেছ, সকলের মঙ্গলকারী প্রশ্ন। উত্তরে কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তিনি এই পরিচয় দিলেন তত্ত্বজ্ঞানে। সব বেদ বেদান্ত উপনিষদ যত কিছু শাস্ত্র আছে সব শাস্ত্রে তাৎপর্য এই শ্লোকের মধ্যে, এই পায়ারের মধ্যেই বর্ণিত হয়েছে। কোনটা বাদ পড়েনি। এই হল দার্শনিক জগতের চরম জ্ঞান। তত্ত্বমসি সেটাকে তো বা অন্যান্য বাক্যের দ্বারা যেসব বিচার, যেসব মন্তব্য করা হয়েছে তারই সম্যক প্রকাশ এর দ্বারা হয়েছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। মাপা মাপা কথা বলা হয়েছে, একটা বাদ দেওয়া বা এদিক ওদিক করা চলবে না। আমি কৃষ্ণদাস, আমি কোনটাকে বললাম? আমরা সকলেই তো আমি, আমি বলছি, কিন্তু আমি কোন বস্তুকে লক্ষ্য করে বলি? প্রকৃত আমি যে বস্তু সেই বস্তুকে আমি বলি, বা সেই অভিমানে আমার যাবতীয় কার্য হচ্ছে কি? আমি কোনটিকে বলছি? আমি নিজেই উল্টো পাল্টা বলে থাকি। আমি বলছি আমায় মেরেছে, ও লোকটি আমাকে মেরেছে। এখানে আমি কোনটিকে বললাম? আমি আমাকে মেরেছে এ বললে আমরা কি বুঝি? কোনটি আমি বললাম? এই যে রক্ত মাংস চামড়া দিয়ে ঢাকা, এইটির উপরেই তো ঘা দিয়েছে, এইটি আমি। এখানে বলা হলো তাহলে আমি এখানে এই দেহটাকে আমি বললাম। আবার বলছি এক কথা, আমার দেহটা খারাপ হয়েছে, আমার শরীরটা খারাপ হয়েছে, এখানে আমি কোনটাকে বললাম? দেহটাকে বললাম? আমার দেহটা বা আমার শরীরটা বলাতে আমি এই শরীরটা বললাম, না আমি এই শরীর থেকে বা দেহ থেকে আলাদা একটা বস্তু সেইটাকে আমি বললাম? আমি আর আমার এই দুটি পদের উল্লেখে সেখানে আমার বলাতে সম্বন্ধিত পদকে বলা হলো, যার সেই সম্বন্ধ বলা হলো, প্রকৃত কর্তাকে বলা হলো না। আমি এই শরীর বলা হলো না, এই শরীরকে আমি বলে যে অভিমান করে সে তাকে বলা হলো। আমার জামা, জামাটা আমি, তার মানে কি? আমার জামাটা ছিঁড়ে, জামাটা ছিঁড়ে গেছে, জামাটাকে ছিঁড়ে দিয়েছি আর আমার জামাকে ছিঁড়ে দিয়েছি, জামাটা ছিঁড়ে দিয়েছে বললে আমাকে ছিঁড়ে দিয়েছে বোঝায়? আমার ঘর বা আমার বই, এখানে বই থেকে আমি একটা ভিন্ন পদার্থ, তেমনি আমার শরীর আর বলাতে শরীর থেকে আমি ভিন্ন একটা বস্তু, সেইটা বলা হয়েছে এখানে। কিন্তু পূর্বে যখন বললাম আমাকে মেরেছে, তখন শরীরটাকেই আমি এই রকম অভিমানে বলা হয়েছে, শরীরটা আমি। আবার একবার বলা হচ্ছে আমার শরীর, তাহলে এখানে শরীর থেকে ভিন্ন যে বস্তুকে আমি বলছি সেটি কে বলছি? বটে আমার শরীর, কিন্তু সেই যে বস্তুটাকে এবার আমি বলে উল্লেখ করলাম, সে বস্তু সঙ্গে আমার কি ধারণা আছে? বলা না তা বলতে পারি না। সেই যে বস্তু যাকে আমি বললাম আমার শরীর বলে, যে বস্তুটিকে আমি বললাম সত্য হলেও সত্যের ধারণা নাই। কিরকম সে এরকম অবস্থা আমার আছে, ভোলানাথ হয়ে বসে আছি। সব বড় বড় শিক্ষিত এমবিএ পাস করে যত ইউনিভার্সিটির ডিগ্রি আছে, বলুক দেখি আমার শরীর বলতে যার শরীর বলা হলো সেই তত্ত্বটি কিরূপ, কিরকম দেখতে, তার কিরকম কটা হাত কটা পা কটা নাক কটা চোখ, তার বর্ণনা করুক তো, তার কি কি কাজ, কি কি ভালোবাসে, কি কি গুণ, এইরকম একটি অবস্থায় আমরা বর্তমান। নিজে ভোলানাথ হয়ে বসে আছি, নিজেকেই জানি না, অথচ বলছি আমার ধর্ম আমি করছি, আমার কর্তব্য করছি। কি করছো গো কর্তব্য? বলে আমরা মশাই গেরস্ত, আমাদের কর্তব্য কি? আমাদের স্ত্রী পুত্র প্রতিপালন করা কর্তব্য আমরা করছি। কর্তব্য করছো তুমি কে? আমরা গেরস্ত। গেরস্ত বলছে কাকে, সে কে, কিরকম দেখতে, তা আমি বলতে পারবো না। এই যে একটা অঘটন ঘটন ঘটেছে আমাদের, আমি আমাকে জানি না, অথচ আমার কর্তব্য করছি। আমি আমাকে চিনি না, আমাকে বুঝি না, অথচ বলছি আমি আমার কর্তব্য করছি মশাই। আরে তুই কে তাই ঠিক হোক, তবে তো তোর কর্তব্য কি তাই ঠিক হবে? কে কার বাবা সাহায্য করে? এই আবার কি, আমি আমাকে চিনি না? হ্যাঁ সেই তো হয়েছে, তুমি তোমাকে চেনো না। বলি এবার কি করে হলো? অতি সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতের বর্ণনা দিয়েছেন, পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভোলানাথ হয়ে গেছি, পাড়ার একটি ছেলেকে খেদা তার নাম, তাকে ভূতে ধরেছে, পিসাচিতে ধরেছে। ওজা এসে তাকে জিজ্ঞাসা করছে, আরে কে তুই? সে বলছে আমি রজনীবাবুর মেয়ে। হ্যাঁ তুই রজনীবাবুর মেয়ে কিরে? হ্যাঁ বলি কোথায় থাকিস? আমি ওই গাব গাছে থাকি। ওখানে কি করি? আমি ওইখানে থাকি, আমার ওই গাব গাছের তলায় পায়খানা করেছে, সেই জন্য আমি ধরেছি। খেদার বলছে পাচ্ছে না, ও যা যতই বলছে কে তুই, সে বলছে আমি অমুকের মেয়ে। সবাই তো অবাক, বলি কিরে বাবা খেদার খেদার দাম বলতে বলছেন না কেন? তেমনি আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে এই দেহের পরিচয়টা বলছি, যাতে আবিষ্ট হয়েছি মায়া আমাদের এই রকম একটা বুদ্ধিভ্রম করে দিয়েছে। মায়াগ্রস্ত ভগবানের মায়া বলে একটা জিনিস আবার কোথেকে এলো, এইসব আবার তর্ক উঠে যাচ্ছে। ব্রহ্মই তো আছে, একম এবার দ্বিতীয়ম, আবার মায়াগ্রস্ত হলো কোথেকে, কে হলো কে, মায়া কাকি বা ধরল, এক তো ব্রহ্মই আছে এক পক্ষের লোক, সে বলছে মায়াগ্রস্ত অবস্থায় সে এইরকম জগৎ দেখছি ব্রহ্মকে, বলে জগৎ বলে কিছু নাই, জগৎ বলে বস্তু তো কিছু নাই, বলে কি দেখছি যে গাছপালা মাটি জল সব কিছু ঘর বাড়ি রাস্তাঘাট পশু পক্ষী কীট পতঙ্গ এত যে দেখছি। বললে ও যেরকম স্বপ্নে তুমি দেখো না, ঘরের মধ্যে শুয়ে আছো চিৎকার করে গোঁ গোঁ করে উঠে পড়ছো, ও পাশের লোকটি ঢেলে বলছে কিরে ও করছিস কেন, কি হয়েছে কি, বাঁচাল বাঁচাল কি বাঁচালাম, হ্যাঁ আমায় বাঘে খেতে আসছিল, বেটা বাঘে খেতে আসলে কি ঘরের উপরে দোতলায় শুয়ে আছি কপাট দিয়ে বাঘে খেতে আসলো, বললে ঘরে সেখানে বাঘও নেই, তার বুক দুধ 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 করছে, আর একটু খানি থাকলে হয়তো সে মনে যেত হাট ফেল করে, বুকে হাত দিয়ে দেখলে বুঝতে পারা যাবে তার সেই অবস্থা হয়েছিল, মিথ্যা নয়, স্বপ্নে বাঘ দেখে যেরকম তার অবস্থা হয়েছিল সেটা মিথ্যা নয়, মরে যাবার মতন অবস্থা হয়েছিল। নেই তো সেখানে বাঘ, তবে ওরকম অবস্থা হলো কেন, এ যেমন হয় বস্তু না থাকলেও সেই যেমন সেই বস্তুতে অহংবুদ্ধি করে, সেই রকম বস্তুর না থাকলেও জগৎ এইবার যা আমরা দেখছি এইসব নেই, একমাত্র ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই। এই প্রকার নির্বিশেষবাদে বা ব্রহ্মবাদে আপাতত ভাবে এই প্রকার কতকগুলি যুক্তি সেখানে বর্তমান রয়েছে, সেই সমস্ত যুক্তিকে খণ্ডন করে প্রকৃত সত্যের প্রকাশ করা আচার্যের কাজ, প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তির কাজ। এইসব জটিলতা দার্শনিক জগতে বর্তমান, এগুলি পরিষ্কার হয়ে যাবে যদি প্রকৃত গুরুর পাঁচ পদ্ম আশ্রয় করে, তার কাছে আর জটিলতা কিছু থাকে না। পিশাচী পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। আমি নিত্যকৃষ্ণ দাস এই কথা ভুলে, মায়ার নখর হইয়া চিরদিন ভুলে। আমি কে, নিত্যকৃষ্ণ দাস, আমাদের মাথার মধ্যে সেটা কিছুতেই ধরতে পারছি না, সে আবার কি নিত্যকৃষ্ণ দাস, এই হল দিব্য জ্ঞান প্রকৃত তত্ত্ব। আমি আমার এই রকম স্বরূপ, কৃষ্ণ ব্রহ্ম, ব্রহ্ম শব্দের দ্বারা কৃষ্ণকেও ব্যক্ত করা হয়েছে, আবার ব্রহ্ম শব্দের দ্বারা তার অসম্যক প্রকাশকে ব্যক্ত করা হয়েছে। এইসব দার্শনিক জগতে যেসব তত্ত্ব বিষয়ে পরিচয় আছে সেইগুলি আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝতে পারি না। আলোচনা করলে হয়তো অনেকেরই ঘুম আসবে, বিরক্তি আসবে, সেজন্য আলোচনা করব কিনা সেটা চিন্তার বিষয়। ব্রহ্ম বললে যেমন একটি রাজা বললে একজন রাজা একজনকেই বোঝাচ্ছে বটে, কিন্তু রাজার মধ্যে বহুত্বের একটা ধারণা বর্তমান রয়ে গেছে। রাজা বললে রাজার রাজত্ব আছে, রাজা রাজত্ব এখানে তো দুটো জিনিস হলো। রাজার সেনাপতি আছে, বহু সৈন্য সামন্ত আছে, গোলা বারুদ আছে, অস্ত্রশস্ত্র আছে, হাতি ঘোড়া রথ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি কত কি সেই রাজার মধ্যে সেখানে বর্তমানতা রয়েছে। তাহলে এক রাজা বললে শুধু রাজাকেই বোঝায় না, রাজত্ব নেই, সেনা সামন্ত নেই, রাজ্য নেই, মন্ত্রী নেই, তাকে কি রাজা বলা যাবে? সুতরাং রাজা বললে সব যা কিছু আছে সেইগুলোকেই সেখানে যেমন বোধগম্য হয়, তেমনি ব্রহ্ম বললে ব্রহ্মের অনন্ত রূপ, তার গুণ, তার ক্রিয়া, তার শক্তি, তার সব কিছু ওইরূপ ভাবে বৈশিষ্ট্যকে তার অন্তর্গত এইরকম এক তত্ত্ব বোঝায়। সেই প্রকার ব্রহ্মকে তার বৈশিষ্ট্যগুলিকে বাদ দিয়ে বললে প্রকৃত সেটা ব্রহ্মকে বুঝায় না। প্রকৃত ব্রহ্মের অনুভব নয়, মিথ্যা অনুভব, এইটি নির্বিশেষবাদ। সেখানে তত্ত্ববিদগণ স্বীকার করেননি, নির্বিশেষবাদের দ্বারা প্রকৃত তত্ত্ব প্রকাশিত হয়নি। ব্রহ্মকে তারা সবিশেষ বলেছে। বলবো মহারাজ, বলবেন, বলবো বন্ধ করে দেবো। আচ্ছা যাই হোক, ব্রহ্ম বলতে তার নাম আছে, তার রূপ আছে, গুণ আছে, ক্রিয়া আছে, শক্তি আছে, সব আছে, সেই রূপ তত্ত্বকেই ব্রহ্মা বলছে। নেই বলা হয়নি, নিরাকার, নিঃশক্তি, নিষ্ক্রিয়, নিরঞ্জন ইত্যাদি এইসব বাক্যগুলি যে তবে বেদের মধ্যে দেখা যায়, অরূপবত, রূপহীন, নতস্য কার্য নতস্য কার্য করণঞ্চ বিদ্যতে নতৎসমস্যাবধিকশ্চ দৃশ্যতে পরাস্য শক্তির বিবিধৈব শুয়েতে ইত্যাদি বাক্য বলা হয়েছে। সেখানে একবার করে বলছেন, অপানি অপাদো যবন অগ্রহিতা পশ্চত চক্ষু সিনত্ত কর্ণ সবেত্তি বেত্ত নতস্যাত্রি বেত্তা। অপানি অপাদ এই তো বলা হয়েছে, বোঝায় তার হাত নেই, পা নেই, তার আকার নেই, কিন্তু তৎপরই আবার সেইটার বিরুদ্ধ কথা বলছে, যবনগ্রহিতা, বেগে চলতে পারে, পা নেই বটে, তো চলবে কি দিয়ে? পা ছাড়া হাতে করে চলবে, মুখে করে চলবে? চলা কার্য পায়ের দ্বারাই হয়, চলা কার্য আছে অথচ পা নেই, এ আবার কি কথা? অপানি অপাদ, হাত নেই অথচ গ্রহিতা গ্রহণ করছে, এ কথা স্বীকার করা হচ্ছে, তে কিরকম কথা, উল্টো পাল্টে কথা হচ্ছে কিনা? শূন্যত্ব কর্ণ, কানটার নেই কিন্তু সব শুনে, পশ্চাত্য চক্ষু, চক্ষুতার নেই কিন্তু সব দেখে, সবেত্তি বেদ্যং, যত কিছু জানবার জিনিসকে সে সব জানে, সবাইকে জেনে, নতশাস্তি বেত্তা, তাকে কেউ জানে না, তাকে কেউ বোঝে না, তিনি সবাইকে বোঝে, তার অজ্ঞান নাই, তিনি সব কিছু বোঝেন, কিন্তু কেউ তাকে জানতে পারে না। এই প্রকার সেই বস্তুর সম্বন্ধে, ব্রহ্ম বস্তুর সম্বন্ধে জ্ঞান বেদেতে দিয়েছি, বেদৈষ্ট সর্বই অহমিব বেদ্য, এখানে কি সামঞ্জস্য করেছেন সার্বভৌম ভট্টাচার্য এই সমস্ত প্রতিপক্ষে প্রশ্ন উত্থাপন করেছিলেন, মহাপ্রভু তাকে বলেছেন, অপ্রাকৃত হস্ত নেত্র অঙ্গ তার বর্তমান আছে, প্রাকৃত নিষেধ করা হয়েছে, আমাদের আকার বললে আমরা অপ্রাকৃত আকারে ধারণা করতে পারি না, সেটা কিরকম আকার বললেই আমাদের এই প্রাকৃত আকার সম্বন্ধে যে ধারণা আছে, জ্ঞান আছে, সেই প্রকার একটা ধারণাকে আমরা গ্রহণ করে থাকি। হাত, তার হাত আছে বললে আমরা হাত এই মানুষের যেমন আছে, এছাড়া অন্য কি প্রকার অপ্রাকৃত হাত সেটা ধারণা করতে পারি? সেটা তো দেখিনি কোনোদিন। যে হাত দিয়ে খাওয়া যায়, যে হাত দিয়ে ছোটা যায়, যে হাত দিয়ে দেখা যায়, যে হাত দিয়ে শোনা যায়, এইরকম হাতের আমাদের ধারণা আছে, কিন্তু ব্রহ্মের যে অঙ্গভঙ্গ, সমস্ত অঙ্গই সমস্ত অঙ্গের কাজ করতে পারে, শুধু চোখ দিয়ে তিনি দেখেন না, কান দিয়ে দেখেন, নাক দিয়ে দেখেন, মুখ দিয়ে দেখেন, হাত দিয়ে দেখেন, সর্ব অঙ্গের দ্বারা দেখেন, সব রঙ্গেই দর্শন করছে, সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি, প্রত্যেক ইন্দ্রিয় প্রত্যেক ইন্দ্রিয়ের কাজ করতে পারে, হাত দিয়ে মুখের কাজ করছে, কানের কাজ করছে, বলুন আমরা এইরকম অঙ্গে কিরকম ধারণা রাখতে পারি? সুতরাং চোখ দিয়ে দেখছে, আমরা চোখের ধারণা রাখি, যে চোখের ধারণা রাখি সেইটা হলো প্রাকৃত শরীরের চক্ষু, প্রাকৃত চক্ষু সম্বন্ধে, কিন্তু যে চোখে ওই রকম ভাবে চলতে পারে, শুনতে পারে, তা সাপের চোখে দিয়ে নাকি শুনতে পায়, এইরকম ভাবে প্রাকৃত চক্ষুর আছে পরিচয়, একটা দুটো হতে পারে, কে মুখ দিয়ে খায়, মুখ দিয়ে পায়খানাও করে, বাদুরকে বলেছি, এইরকম দুটো একটা ইন্দ্রিয়ের কাজ আছে অটি, কিন্তু সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তী এইরকম ভাবে আমাদের ধারণা হতে পারে না। সাপের নাম চক্ষুস্রাবা, যাই হোক এই যে অপানি অপাদ বলে যে নিষেধ করা হয়েছে, তার হাত পা নেই বলে ব্রহ্মের, আমাদের যে পানি পাদের ধারণা আছে সেই প্রকার প্রাকৃত পানি পাদ তার নয়, এর দ্বারা উদ্দিষ্ট হয়েছে। প্রাকৃত ধারণা আমাদের যা আছে, যেরকম চোখ বললে আমাদের এই চোখের ধারণা, রূপ বললে প্রাকৃত রূপের ধারণা, ভগবানেরও সেই রকম প্রাকৃত রূপ আমরা ধারণা যাতে না করি সেই জন্য বলেছে যে অপানি অপাদ যবন গ্রহিতা অশ্বত্তচক্ষু শূন্যত্বকর্ণ নিরাকার নিঃশক্তি ইত্যাদি। প্রাকৃত যে জ্ঞান আকার সম্বন্ধীয়, রূপ সম্বন্ধীয়, জ্ঞান সম্বন্ধীয়, আমরা যে জ্ঞান রাখি ভগবানের সর্বজ্ঞতা আমরা ধারণা করতে গিয়ে সেই জ্ঞান তার আছে সর্ব আমাদের নাই, সর্ব পরিমাণে নাই, কিন্তু ভগবানের সর্ব পরিমাণে আছে এই প্রকার আমরা ধারণা রাখি। কিন্তু প্রাকৃত জ্ঞান আমাদের ভূমিরাপনল বায়ু খং মন বুদ্ধি, এটা প্রাকৃত বলেছেন কৃষ্ণ, ভগবানের কোন প্রাকৃত বুদ্ধি নাই, সে আবার কি রকম, তার যা কিছু সব অপ্রাকৃত। প্রাকৃত নিষেধ করে অপ্রাকৃতের স্থাপনা করার জন্যই অপানি অপাদ ইত্যাদি শ্লোকে উক্তি হয়েছে। সুতরাং তার আদৌ হাত পা নাই এ কথা বলা হয়নি, সেই জন্যই সেই ব্রহ্মে যে আকার তাকে বলা হয়েছে সচ্চিদানন্দ আকার। আমরা সে আবার কি রকম রে বাবা, সচ্চিদানন্দ আকার আবার কি, ধারণা রাখো সচ্চিত আনন্দ, আমরা মুখে তো বলি সচ্চিদানন্দ তত্ত্ব, কিন্তু কিরকম বাবা বলো তো সেই সচ্চিদানন্দ তত্ত্ব। ভগবানের রূপ আমরা শাস্ত্রের থেকে শুনে শুনে বা গুরু বৈষ্ণবের মুখ থেকে শুনে শুনে বলি সচ্চিদানন্দ তত্ত্ব, কিন্তু প্রকৃতপক্ষে সচ্চিদানন্দ তত্ত্বটা কি প্রকার আমার অনুভব আছে, নরম কি কাঠের মতন কি লোহার মতন, অনুভব হয়েছে আমি যে গুরুগিরি করব, সেই অনুভব যার হয়েছে সে যদি গুরুগিরি করতে যায় সেটা হলো মিথ্যা গুরুগিরি হয়ে যায়, সেটা সার্থক হবে না। ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র চৈষত্রিক কাল অপবদ্ধ মানস্য অস্নত তুষ্টি পুষ্টি খুদ পায় অনুভাসম। আমার ভক্তি হয়েছে, মাপকাঠি আছে, কতখানি ভক্তি হয়েছে বুঝতে পারা যায়, সব বিষয় ছেড়েছে কিনা, বিরক্তি হয়েছে কিনা এই মায়িক জগতের উপরস গন্ধ শব্দ স্পর্শ টাকা পয়সা স্ত্রী জাতি ইত্যাদির প্রতি, মনে মনে ভালো লাগে না তো তাদের প্রতি, কোন রকমে ভোগ বুদ্ধি আমাদের উদয় হয় না তো। প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তি যেভাবে তাকে দর্শন করে যেভাবে তার সঙ্গে ব্যবহার করে আমার সেইভাবে হৃদয় হয়েছে তো। ইনি কৃষ্ণদাসী, মুখে বললেই তো হচ্ছে না, সত্যি সত্যি কৃষ্ণের দাসীকে আমি আবার নিজের দাসী করছি না তো। এই প্রকার বিচার নিয়ে গুরুগিরি করা কি চলবে, সেই অপ্রাকৃত ভক্তি হলে পরেশ অনুভব, পরেশ ভগবান কি প্রকার তার অনুভব হবে। আমি তো কৃষ্ণের গায়ে হাত দিই, দিয়ে আমার মনে হয় ওহ কি ঠান্ডা, বরফ, বাপ রে বাপ, পাথর। আসো আসো আসো, জগন্নাথকে আলিঙ্গন করো বলে নিয়ে গিয়ে জোর করে তো জগন্নাথকে আলিঙ্গন করিয়ে দেয়। মনে করলাম ভগবানকে আলিঙ্গন করছি, বাবা এ কি আলিঙ্গন রে বাবা, এই যে আগুনের জ্বালা। সুতরাং এই প্রকার অপ্রাকৃত অনুভব নেই, অপ্রাকৃত বস্তুর আমার অনুভব নেই, আমি অন্যকে কি করে সেই অনুভব প্রদান করব। আমার নিজের নেই সেই জ্ঞান, এসে এসো আমি তোমাকে দিব্য জ্ঞান প্রদান করছি। যার নিজের অনুভব হয় না সে অন্যকে অনুভব কি করে প্রদান করবে। ভক্তি হলে ভগবানের সঙ্গে সম্বন্ধিত হলে, ভগবানের সঙ্গে ভাবযুক্ত হলে, ভগবানকে আমার প্রিয়তম জ্ঞান হলে, ভগবানকে আমার শ্রেষ্ঠ জ্ঞান হলে, তার প্রতি যে ভাব, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রসের যেসব ভাব, সেইগুলি হলে ভগবান কি প্রকার তত্ত্ব সে বিষয়ে তার অনুভব হবে। আমার কাছে যদি কেউ বলে আরে আমি দেখলাম ভগবান ওখানে মরে পড়ে আছে, আমি কাঁদবো না, কিছুই হবে না, আমার কোনো বিকার হবে না। কিন্তু যদি বলে ওগো তোমার স্ত্রীকে দেখেছো কোথায়, কতক্ষণ বাড়ি থেকে গেছে, হ্যাঁ কেন ভাই, কেন ভাই লাফিয়ে উঠবো তখন, কেন কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই বলো না, আরে আমি যে দেখলাম ওইখানে মরে পড়ে রয়েছে ধাক্কা লেগে বাসে, বললি রে বলে কেঁদে উঠবো। আর ভগবান মরে গেছে তখন আমি কাঁদব, কাঁদবেন? সব ভক্ত হয়েছি আমরা, ভগবান মরে গেছে আমার দায় কেঁদেছে, সাধ্যও করবো না, কাপড় কাঁচা পড়বো না, কিছুই পড়বো না, দিব্যি খাবো দাবো। কিন্তু ভগবানের এতটুকু কষ্ট হচ্ছে শুনে গোপীরা বলছি কি হয়েছে, নারদ তুমি কি বললে, ভগবানের কষ্ট হচ্ছে, ছটফট করছে, পায়ের ধুলো দিলে তার সেই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, এক্ষুনি নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, নিজেদের পায়ের ধুলো নিজেরা বলতে হলো না, চাইতে হলো না, সব ঝোলায় বেঁধে দিয়ে বলে এক্ষুনি গিয়ে লাগিয়ে দাও, আমাদের অনন্তকাল নরক হবে, আমরা নরকে যাব, দিতে পারবো। আমাদের ভগবানের প্রতি এইরকম সম্বন্ধ যুক্ত হয়ে সেবা বুদ্ধি আছে, ক পয়সা দিই তাতেই আমি মনে করি আমি এত দিয়েছি, হিসেব রেখে দিয়েছি আমি এত টাকা দিয়েছি গুরুপদ পদ্মের সেবায়, কত বড় আমি সেবক বলো তো, আর স্ত্রীকে কত টাকা দিয়েছি হিসেব আছে? তার হিসেবটা দেখাও দেখি বাবা, দেখি আমি সেবক নই, আমি গুরুপাষ্ট নই, গুরু সেবার জন্য আমি কত করিনি। এই প্রকার আমাদের ভক্তির মাপকাঠি, ভক্তি পরেশ অনুভব, তত্ত্বের অনুভব হবে আর বিরক্তি, এই মায়ের বস্তুতে যে আসক্তি হয়ে রয়েছি, মিথ্যা অসত্যের সত্য বলি মানি, অসত্য মানে মিথ্যা যেটা সেইটাকে আমরা সত্য বলে, আমার ছেলে মরেছে এই বুদ্ধি আমাদের হয়েছে, আমার ছেলে, আমার পত্নী, আমার বাড়ি, এই প্রকার যে আমাদের বিচার, এটা কি সত্য না মিথ্যা, এতটুকু মাটি তৈরি করতে পারি না, আর এতগুলো এত বড় জায়গাটা বলছি আমার, যে করেছে তাকে অস্বীকার করা হয় কি না, জবরদস্তি করা হয় কি না, লাল ঝান্ডা পুঁতে দেওয়া হয় কি না, এই প্রকার বদ্ধজীব আমাদের সত্যের সম্বন্ধে এইরকম ধারণা, তত্ত্ববস্তু সম্বন্ধে এইরকম ধারণা, সেইগুলি আমরা কখনো ঈশা বাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্ত্বে না ভুঞ্জিতা মা ঘৃতকস্য সিদ্ধনম। আমরা সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যা নাকি নিরমল, অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতেই। আমরা পরতত্ত্ব সম্বন্ধে এই প্রকার অজ্ঞান, আমাদের মায়া পিসাচি আমাদের ধরে আমাদের বুদ্ধি বিপর্যয় করে দিয়েছি। আমরা সেই জন্য মায়ামুক্ত না হওয়া পর্যন্ত সেই তত্ত্ববস্তুর সম্যগরূপে ধারণা লাভ করতে পারছি না। সেই মায়াকে আমাদের অজ্ঞানকে গুরুপাদ পদ্ম কৃপা করে দূর করে দিতে পারেন, এই জন্য সর্বতভাবে আমাদের সেই গুরুপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা কর্তব্য।
Yeah.
কীর্তন